জনয়ন ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতী কার ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতী কার শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নু শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়নু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় প্রভুপাদ 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 গৌর প্রেমানন্দে হরি হরি বল নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যাদিসুতারি হরে কৃষ্ণ। তো এই ক্লাসে আমরা যা আলোচনা করছি সেটা তোমরা সকলে বুঝতে পারছো নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কে কে বুঝতে পারছো হাত তোল। তাহলে গতকাল আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, কি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম গতকাল? মহাপ্রভুর মহাপ্রভুর আবির্ভাবের কারণ এবং চরমে আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু যে ভক্তিটি প্রদান করেছেন সেটি একটি বিশেষ প্রকারের ভক্তি যার নাম হচ্ছে রাগানুগ ভক্তি। আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভু একটা বিশেষ সময়ে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অবতরণ করেন তখন প্রায় সারা ভারতবর্ষই মুসলমানদের অধীন, মুসলমানেরা ভারতবর্ষ দখল করে রেখেছে এবং যারা বৈদিক সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের উপর তারা ভীষণভাবে অত্যাচার করছে, তারা তাদের অত্যাচারে হিন্দু ধর্ম বা হিন্দুরা অত্যন্ত বিপন্ন। মুসলমানেরা জোর করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করছিল এবং নানাভাবে নির্যাতন করছিল, সেটা স্বাভাবিক, ওদের ওপরে এখন ওদের রাজ্য, সুতরাং ওদেরই হাতে সমস্ত ক্ষমতা, সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো সেই রকম একটা সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। মহাপ্রভু যখন অবতরণ করেন তখন এই বঙ্গভূমি হুসেন শাহের অধীন এবং হুসেন শাহ স্বাভাবিকভাবেই হিন্দুদের ওপরে অত্যাচার করছিল। মহাপ্রভুর লীলা আমরা দেখতে পাই কিভাবে চাঁদকাজী মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল, এভাবে নানা রকম বাধা বিঘ্ন তখন চারদিকে এই বৈদিক সনাতন ধর্ম অনুশীলনকারীদের পক্ষে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে মহাপ্রভু কেন এরকম একটা পরিস্থিতিতে অবতীর্ণ হলেন। তার কারণটি হচ্ছে যে মহাপ্রভু এইভাবে অবতীর্ণ হয়ে তিনি কি শিক্ষা দিলেন আমাদেরকে, যে কৃষ্ণ ভক্তির প্রচারে আমরা যেন কোনো অবস্থাতেই ভীত বা বিচলিত না হই। একটা প্রচণ্ড বিরোধী তা সমন্বিত সময়ে, একটা সময়ে মহাপ্রভু এসে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করলেন। তাহলে আমরা কি দেখতে বুঝতে পাচ্ছি যে ওইভাবে মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে কৃষ্ণ ভক্তি যখন প্রচার করবে তখন যতই বাধা বিঘ্ন আসুক আমরা যেন বিচলিত না হই, আমাদের যেন সুদৃঢ় বিশ্বাস থাকে যে আমরা ভগবানের বাণী প্রচার করছি এবং ভগবান সর্বদাই আমাদের এই প্রচার কার্যে তার আশীর্বাদ প্রেরণ করবেন, সমস্ত বাধাবিঘ্ন ভগবানের কৃপায় দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? প্রচারের সময় বাধাবিঘ্ন আসে, তোমরা এখানে কে কে প্রচার করতে যাও, হাত তোলো। আর অন্য সকলে, আর যারা অন্য সকলে প্রচার করছে না, সকলেরই প্রচার করা কর্তব্য। মহাপ্রভুর বাণী প্রচার করাটি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য। যাই হোক, তো প্রচার করতে যখন যাও তখন বাধা বিঘ্ন আসে, প্রচারের সময় আসে, কিন্তু সেই বাধা বিঘ্নগুলি আমরা যদি নিষ্ঠা সহকারে আমরা যদি প্রচার করতে থাকি তাহলে কি হয়, বাধা বিঘ্ন আমাদের প্রচারে বাধা দিতে পারে? না, সেই বাধা বিঘ্নগুলো আপনা থেকেই দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, সেই অভিজ্ঞতা কার কার হয়েছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার কার্য শুরু করেন তার দীক্ষা গ্রহণের পর থেকে। তিনি নিজে কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে গিয়েছিলেন, শিল ঈশ্বর পুরিপাদের কাছ থেকে দীক্ষা গ্রহণের পর তিনি শুদ্ধ ভক্তির সমস্ত লক্ষণগুলি প্রকাশ করতে থাকেন এবং তার ফলে যে তার যে দিব্য উন্মাদনা, সেই দিব্য উন্মাদনা বুঝতে না পেরে লোকেরা মনে করেছিল, অনভিজ্ঞ লোকেরা মনে করেছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভু পাগল হয়ে গেছে, নিমাই পণ্ডিত পাগল হয়ে গেছে। নিমাই পণ্ডিত ঠিকই পাগল হয়েছিলেন, কিন্তু কিরকম পাগল, কিভাবে পাগল হয়েছিলেন? কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিলেন। এবং তার কিছুকাল পরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথ পুরীতে চলে যান, এবং মহাপ্রভু সেই প্রচার কার্য, বাংলাদেশের প্রচার কার্যটি তিনি নিত্যানন্দ প্রভুকে দেন। এই বঙ্গভূমির প্রচার কার্য নিত্যানন্দ প্রভুর উপরে অর্পণ করেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে তিনি উত্তর ভারতে পাঠান, বৃন্দাবনে, এবং সেখানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে তিনি লুপ্ত তীর্থ উদ্ধার আর শাস্ত্র প্রণয়ন এই কার্যভার দান করেন। এবং তিনি নিজে সারা ভারতবর্ষ ভ্রমণ করে তিনি লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন। এইভাবে মহাপ্রভু তার প্রচার কার্য শুরু করেন। বৃন্দাবনে যে গোস্বামীগণ গিয়েছিলেন তাদের মহাপ্রভুর বাণীর প্রচারে তাদের দান অতুলনীয়। তারা মহাপ্রভু যে শিক্ষাটি দিলেন কৃষ্ণ ভক্তি রূপ, যে ভগবত ধর্ম অনুশীলনে যে শিক্ষাটি দিলেন, তার শাস্ত্রিক ভিত্তি রচনা করলেন গোস্বামীগণ। নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণনা কর। তারা নানা শাস্ত্র বিচার করে এক সদ্ধর্ম স্থাপন করেছিলেন। নানা শাস্ত্র বিচারে নৈক নিপুণ, অত্যন্ত নিপুণতার সঙ্গে, অত্যন্ত দক্ষতার সঙ্গে এক সদ্ধর্ম সংস্থাপক, তারা সদ্ধর্ম সংস্থাপন করেছিলেন। সদ্ধর্ম বলতে কি বোঝায়? সৎ ধর্ম। হ্যাঁ, সদ্ধর্ম মানে সনাতন ধর্ম, সদ্ধর্ম মানে আত্মার ধর্ম, দেহের ধর্ম নয়, আত্মার ধর্ম। সেই আত্মার ধর্মটি কি? আত্মার ধর্মটি হচ্ছে কৃষ্ণ প্রেম। এখন এই যে কৃষ্ণ প্রেমে যে আত্মার ধর্ম, সেইটি গোস্বামীগণ নানা শাস্ত্র বিচার করে সেই তত্ত্বটি প্রতিষ্ঠা করেছেন। এখন এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের দ্বারা তার যে সংকীর্তন যজ্ঞ, সেই সংকীর্তন যজ্ঞের তিনি শাস্ত্রের ভিত্তি প্রদান করে গেলেন। গোস্বামীদের মধ্যে প্রধান হচ্ছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। রূপ গোস্বামী বহু গ্রন্থাবলী রচনা করেছেন, প্রতি সমস্ত গোস্বামীরাই বহু গ্রন্থ রচনা করেছিলেন। রূপ গোস্বামীর যে সমস্ত প্রধান প্রধান গ্রন্থ সেগুলি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, স্তবমালা, বিদগ্ধ মাধব, ললিত মাধব নাটক ইত্যাদি। সনাতন গোস্বামীর প্রধান প্রধান গ্রন্থগুলি হচ্ছে হরিভক্তি বিলাস, বৃহৎ ভাগবতামৃত ইত্যাদি। এবং তিনি বহু ভাগবতের টীকা ইত্যাদি রচনা করে গেছেন। শ্রী চৈতন্য সনাতন গোস্বামীর যে বৃহৎ ভাগবতামৃত, সেটি শ্রীমৎ ভাগবতের প্রকৃত তত্ত্ব বিশ্লেষণ করেছে। ভাগবতে যেই শিক্ষাটি দেওয়া হয়েছে বা ভাগবতের মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি প্রতিষ্ঠিত হয়েছে শিল করেছেন শিল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃতের মাধ্যমে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ আমাদের জন্য। কেন, এই গ্রন্থটি যদি আমরা যথাযথভাবে বুঝতে পারি তাহলে শ্রীমৎ ভাগবতের প্রকৃত তত্ত্বটি আমরা সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারব। তারই কিছু আলোচনা আজকে আমরা করব। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতের প্রথম ভাগে, এটি দুটি বিভাগ আছে, পূর্ব বিভাগ আর উত্তর বিভাগ। পূর্ব মানে, পূর্ব মানে প্রথম দিকের, আর উত্তর মানে শেষের দিকে। তো পূর্ব বিভাগে সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছেন শ্রেষ্ঠ ভক্ত কে, শ্রেষ্ঠ ভক্ত, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে খুঁজছেন। নারদমুনি, নারদমুনি প্রয়াগে ঋষিদের সমাবেশ হয়েছে, সেখানে বিভিন্ন ঋষিরা, মুনির মুনি ঋষিরা, তারা পরস্পরের ভক্তির, পরস্পরের ভক্তির প্রশংসা করছেন। তখন সনাতন গোস্বামী, নারদমুনি তখন ভাবলেন যে তিনি বিচার করে, তিনি খুঁজে দেখবেন কে শ্রেষ্ঠ ভক্ত। তো নারদমুনি দেখলেন যে এক ব্রাহ্মণ, ধনাঢ্য ব্রাহ্মণ, তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের পূজা করছেন। তা দেখে নারদমুনি ভাবলেন যে ইনিই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, ইনিই হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদমুনি তার কাছে গিয়ে তার ভক্তির প্রশংসা করতে লাগলেন, বললেন আপনি কৃষ্ণের, আপনি ভগবানের প্রকৃত কৃপা পাত্র। তখন সে ব্রাহ্মণটি তার উত্তরে বললেন, না না, আমি ভক্ত নই, আমি যেটা করছি সেটা আমার বৃত্তি, সেটা আমার কর্তব্য, আমি ব্রাহ্মণ, পূজা করাটাই আমার, ভগবানের পূজা করাই আমার কর্তব্য, অতএব আমি তাই করছি। কিন্তু প্রকৃত ভক্ত হচ্ছেন দক্ষিণাত্যের এক রাজা, এবং তিনি বললেন যে সে, তিনি যদিও ক্ষত্রিয় রাজা এবং তার কত দায় দায়িত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভগবানের ভক্ত, এবং তিনি ভগবানের, ভগবানকে কেন্দ্র করেই তার সমস্ত কার্য সম্পাদন করেন। তা শুনে নারদমুনি সেই রাজার কাছে গেলেন, তিনি দেখলেন যে সত্যি সত্যি সেই রাজা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত, এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে তিনি ভগবানের আরাধনা করছেন, পূজা করছেন, এবং ভগবানকে কেন্দ্র করেই তিনি তার রাজ্য শাসন করছেন। তখন নারদমুনি তার প্রশংসা করতে লাগলেন, তার ভক্তির প্রশংসা করতে লাগলেন। তখন সেই রাজা বললেন যে আমি ভক্ত নই, প্রকৃত ভক্ত হচ্ছেন ইন্দ্র, দেব, স্বর্গের দেবরাজ ইন্দ্র হচ্ছেন প্রকৃত ভক্ত, এবং তিনি এতই ভগবানের এত প্রিয় ভক্ত যে ভগবান স্বয়ং তার ছোট ভাই রূপে আবির্ভূত হয়েছেন, বামন দেব রূপে, এবং ভগবান সহস্তে তার নিবেদন গ্রহণ করেন। তখন নারদমুনি ইন্দ্রের কাছে গিয়ে ইন্দ্রের প্রশংসা করতে লাগলেন। তখন ইন্দ্র বললেন যে না, আমি ভক্ত নই, আমি কত অন্যায় করি, কত ভুল করি, এবং তার ফলে আমি ভগবানের বিরুদ্ধাচরণ করি। এই বলেন ইন্দ্র আক্ষেপ করতে লাগলেন যে আমি যদি ভগবানের ভক্ত হতাম তাহলে কি এই সমস্ত কার্যগুলি আমি করতে পারতাম, ভগবানের কত বিরুদ্ধাচরণ করেছি, ভগবানের, ভগবানের প্রতি, ভগবান সেজন্য আমার প্রতি অত্যন্ত রুষ্ট হয়েছেন, তো আপনি কেন বলছেন যে আমি ভগবানের কৃপা পাত্র। প্রকৃত ভক্ত হচ্ছেন ব্রহ্মা, এবং তিনি বিশ্লেষণ করতে লাগলেন কেন ব্রহ্মা হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তারপর নারদমুনি ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে ব্রহ্মার ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। তা শুনে ব্রহ্মা অত্যন্ত লজ্জিত এবং রুষ্ট হয়ে নারদমুনিকে তিরস্কার করলেন, বললেন যে তুমি সবসময় এরকমভাবে ইয়ে করো, আমি কতবার তোমাকে বলেছি আমাকে বড় ভক্ত বলে কখনো ইয়ে করো না, শ্রেষ্ঠ ভক্ত বলে আমি তোমাকে না করেছি ভক্ত বলতে। বলে ব্রহ্মা বলতে লাগলেন যে তিনি কত ভুল করেছেন, কত সময় ভগবানের কত অসুবিধার কারণ হয়েছেন, তিনি অসুরদের বর দিয়েছেন এবং তার ফলে সেই অসুরেরা কত উৎপাত সৃষ্টি করেছে, এবং চরমে ভগবানকে এসে তাদেরকে সংহার করতে হয়েছে, এবং ভগবান আমাকে তিরস্কার করেছেন, তা আমি যদি সত্যি ভক্ত হতাম তাহলে কি ভগবান তা করতেন? এই বলে ব্রহ্মা তার ভক্তির অক্ষমতা প্রকাশ করলেন। এবং ব্রহ্মা তখন বললেন যে মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। নারদমুনি তখন মহাদেবের কাছে গেলেন, গিয়ে মহাদেবের যখন গুণকীর্তন শুরু করলেন তখন মহাদেব তাকে বললেন যে তিনি যেন, নারদমুনি যেন এইভাবে তাকে লজ্জা না দেন, কেন তিনি প্রকৃত ভক্ত নন, ভগবান কৃপা করে তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করেন, কিন্তু তিনি ভগবানের ভক্তির কথা তো দূরের কথা, তিনিও নানাভাবে ভগবানের অসুবিধা সৃষ্টি করেছেন, এমনকি তিনি ভগবানের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছেন। তার তার পূজকের পক্ষ অবলম্বন করে তিনি ভগবানের বিরুদ্ধে গেছেন। এইভাবে ব্রহ্মা এই মহাদেব আক্ষেপ করে বললেন যে প্রকৃত ভক্ত হচ্ছেন বৈকুণ্ঠবাসীরা। এবং তিনি বিশ্লেষণ করতে লাগলেন যে কেন বৈকুণ্ঠবাসীরাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তখন পার্বতী দেবী বললেন যে না না, বৈকুণ্ঠের ভক্তদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছেন লক্ষ্মী দেবী। তো নারদমুনি তখন বৈকুণ্ঠে যেতে উদ্যত হলেন, তখন মহাদেব তাকে বললেন যে বৈকুণ্ঠের ভক্তদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, সুতলে প্রহ্লাদ মহারাজ। এবং তিনি প্রহ্লাদ মহারাজের ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। তখন নারদমুনি সুতল লোকে গিয়ে প্রহ্লাদ মহারাজের কাছে গিয়ে তার ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। তখন প্রহ্লাদ মহারাজ বললেন যে আমার ভক্তি কোথায়? যখন শৈশব অবস্থায় শিশুরা যেরকম কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, সেরকমভাবে আমিও ভগবানের প্রতি একটু আকৃষ্ট হয়েছিলাম এবং সেটা প্রদর্শন করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমার ভক্তি নেই। আর কেননা ভগবানের জন্য আমি যদি ভক্ত হতাম তাহলে ভগবানের জন্য তো আমি সেবা করতাম, কিন্তু আমি ভগবানের কী সেবা করেছি? পক্ষান্তরে আমাকে শিশু দেখে ভগবান বারবার রক্ষা করেছেন। কিন্তু প্রকৃত ভক্ত হচ্ছেন হনুমান। এবং তিনি বলতে লাগলেন হনুমান কতভাবে ভগবানের সেবা করেছে এবং কি নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করেছে। তখন নারদমুনি হনুমানের কাছে গিয়ে, কিং পুরুষ বর্ষে হনুমানের কাছে গিয়ে হনুমানের মহিমা কীর্তন করতে শুরু করলেন। তা শুনে হনুমান কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বললেন যে এমনিতেই শ্রীরামচন্দ্রের বিরহে, ভগবানের বিরহে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, আর আপনি এসে এইভাবে কেন সেই বিরহের বেদনাটাকে আরো বেশি করে উদ্দীপ্ত করছেন? এই বলে হনুমান কাঁদতে লাগলেন, বললেন যে আমি যদি সত্যিই ভগবানের কৃপাপাত্র হতাম তাহলে ভগবান কেন আমাকে তার সঙ্গ থেকে এইভাবে বঞ্চিত করলেন? আমি তার বিরহে আকুল হয়ে রয়েছি। কিন্তু প্রকৃত ভক্ত, ভগবানের প্রকৃত কৃপাপাত্র হচ্ছেন পাণ্ডবেরা। ভগবান কতভাবে তাদের রক্ষা করছেন, সঙ্গদান করছেন। নারদমুনি তা শুনে তখন হস্তিনাপুরে গেলেন, পাণ্ডবদের স্থানে। সেখানে গিয়ে তিনি যখন পাণ্ডবদের ভক্তির মহিমা বর্ণনা করতে লাগলেন, তখন পাণ্ডবের তো লজ্জিত হয়ে বললেন যে না না, আমরা ভগবানের ভক্ত কোথায়? আমরা তো প্রকৃতপক্ষে ভগবানকে নানা রকম অসুবিধায় ফেলেছি, আমাদের জন্য ভগবানকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে এবং আমাদের বিপদ থেকে তিনি কতভাবে আমাদের রক্ষা করেছেন। কিন্তু ভগবানের প্রকৃত আপনজন, প্রকৃত কৃপাপাত্র হচ্ছেন যাদবেরা। তারা ভগবানের এত এত ঘনিষ্ঠ, ভগবানের এত প্রিয় যে ভগবান তাদের নিজের আত্মীয় বলে মনে করে। তখন নারদমুনি দ্বারকাতে গেলেন, যাদবদের ভক্তি দর্শন করতে। তিনি যখন সুধর্মা সভায় গেলেন, গিয়ে যখন তাদের যাদবদের ভক্তির মহিমা বর্ণনা করতে লাগলেন, তখন তারা বললেন যে প্রকৃত ভক্ত বা শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন উদ্ধব। এবং তারা বিশ্লেষণ করতে লাগলেন যে উদ্ধব কেন শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদ মুনি উদ্ধবের দর্শনের জন্য কৃষ্ণের প্রাসাদের অন্তঃপুরে গেলেন, গিয়ে যখন উদ্ধবের মহিমা কীর্তন করতে লাগলেন, তখন উদ্ধব বললেন যে না না, আমি ভক্ত কোথায়, আমার প্রকৃতপক্ষে একটা সময় আমিও ভাবতাম যে আমি ভগবানের মহান ভক্ত, কিন্তু বৃন্দাবনে যাওয়ার পরে কৃষ্ণ যখন আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন চিঠি দিয়ে গোপীদের কাছে, সেই ব্রজবাসীদের প্রেম দর্শন করে আমি বুঝতে পেরেছি যে তারাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদমুনি দেখলেন যে কৃষ্ণ তখনও বিছানায় শুয়ে আছেন, চাদর দিয়ে সারা তার মাথা পা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তিনি শুয়ে আছেন, এবং রোহিণী দেবী, রোহিণী মাতা এবং মহিষীরা সব সেখানে, বলরামও সেখানে, তারা পরস্পরের মধ্যে বলাবলি করছেন যে কৃষ্ণ রাত্রে ব্রজের স্বপ্ন দেখে তিনি এতই হৃদয়ে ব্যথিত হয়েছেন যে তিনি বিছানা থেকে ওঠেননি, তিনি কাঁদছেন সে ব্রজবাসীদের বিরহে। তখন রোহিণী দেবী বললেন যে কৃষ্ণের যদি এতই ব্রজবাসীদের প্রতি যদি কৃষ্ণের এতই যদি প্রেম থাকে, আকুলতা থাকে, তাহলে কৃষ্ণ বৃন্দাবনে যায় না কেন, বৃন্দাবনে গেলেই পারে, আর ব্রজবাসীরা তো তার বিরহেও এত ব্যথিত হয়ে আছে। তখন রুক্মিণী দেবী বললেন যে কৃষ্ণ দিনের বেলায় সব সময় অন্যমনস্ক থাকেন, মনে হয় যেন তার দেহটা এখানে রয়েছে কিন্তু তার মনটি বৃন্দাবনে পড়ে আছে, এবং রাত্রেও ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ ব্রজবাসীদের কথাই কেবল বলে। অর্থাৎ রাত্রেও, দিনের বেলায় কৃষ্ণর মন আছে বৃন্দাবনে পড়ে, রাত্রেও ঘুমিয়ে কৃষ্ণ বৃন্দাবনেরই স্বপ্ন দেখেন বা কৃষ্ণ বৃন্দাবনে চলে যান। সেখানে কৃষ্ণ তার সখাদের, সখীদের, গাভীদের, তার মা বাবার নাম ধরে ডাকেন, মা বাবাদের ডাকেন। তো বলরাম তখন বললেন যে এটি কৃষ্ণের কপটতা, ব্রজবাসীদের কৃষ্ণ কেন এইভাবে ব্যতীত করে রেখেছে, ও কেন সেখানে যাচ্ছে না। তখন কৃষ্ণ কাঁদতে কাঁদতে বললেন যে বিছানা থেকে উঠে যে আমি যদি পারতাম তাহলে এখনই চলে যেতাম বৃন্দাবনে,